বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الآخرة نؤتيه وَسَنَجْزِي الشَّاكِرِينَ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 15 জুন, এক আষাঢ় এবং ফার্সি 25 খরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। ইহুদিবাদী ইসরায়েলের নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই ওই মন্ত্রিসভার পক্ষ থেকে ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশ সংসদে আলেম ওলামার গ্রেপ্তার প্রসঙ্গে বিরোধী এমপিদের সমালোচনার জবাবে ধর্ম প্রতিমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনে ইসরায়েলের নাভিশ্বাস শীর্ষক একটি আলোচনা, প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্পের আসর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, নিজেদের তৈরি করোনার টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, শিগগিরই অনুমতি পাচ্ছে আরও দুটি টিকা। বাইতুল মোকাদ্দাসে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল আজ, উস্কানিমূলক যেকোনো তৎপরতা মোকাবেলায় প্রস্তুত ফিলিস্তিনিরা। বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান, দাবি উঠেছে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতেরও। এবং ভারতে শুধু অমুসলিম শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে, সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের শুনানি পিছিয়েছে 2 সপ্তাহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী মোকাবিলার জন্য দেশে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের এই টিকা কোভ ইরান বারেকাত নামে পরিচিত। গতকাল ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান। মন্ত্রী সাইদ নামাকি জানান, আগামীতে রাজি এবং ফাকরা নামের অপর দুই টিকা ব্যবহারের তালিকায় আনা হবে। রাজি ভ্যাকসিন হচ্ছে ইরানে উৎপাদিত করোনা বিরোধী দ্বিতীয় ভ্যাকসিন, যা ইরানের রাজি ও সিরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে উৎপাদন করেছে। এছাড়া ইরানের ফাকরা ভ্যাকসিন উৎপাদন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র। শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহ এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যে ইরানের সমস্ত জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, কখনো কখনো একটি ভোটও নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, সে কারণে কারও এরকম বলা ঠিক নয় যে আমার একটিমাত্র ভোটে কী বা এসে যাবে। সর্বোচ্চ নেতার রচনা, বক্তব্য ইত্যাদি সংরক্ষণ সম্পর্কিত কার্যালয়ের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজে আজ একথা বলা হয়েছে। আয়াতুল্লাহ উজমা খামেনির অফিসিয়াল পেজে দেওয়া ওই স্ট্যাটাসে আরও লেখা হয়েছে, অনেক সময় একটি ভোট কিংবা কয়েকটি রায় একটি দেশের ভাগ্য নির্ধারণে প্রভাব বিস্তার করে। আসছে 18 জুন 2021 তারিখে ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত সুন্নি আলেম মাওলানা শেখ মোহাম্মদ আলী আমিনি বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করবে। তিনি আজ ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় আহলে সুন্নাত ফতোয়া বোর্ডের প্রভাবশালী এই সদস্য আরও বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং জনগণের বিশ্বস্ত সব ব্যক্তিত্বদের উচিত সবাইকে ভোটদানে উৎসাহিত করা, একই সঙ্গে সুযোগ্য প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরা যাতে ভোটারেরা প্রার্থী নির্বাচনে ভুল না করে। শেখ মোহাম্মদ আলী আমিনি বলেন, ভোটাধিকার হচ্ছে সংবিধানে বর্ণিত একটি নাগরিক অধিকার, সবার উচিত এই অধিকার প্রয়োগ করা। তিনি শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে দেশীয় গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এই সুন্নি আলেম। আগামী 18 জুন শুক্রবার ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধকে মানবতার বিরুদ্ধে নীরব অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সদস্যদের এক বৈঠকে তিনি আজ একথা বলেন। রুহানি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ইরানি জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী যেসব অপরাধ করেছে সেগুলোর একটা বিবরণ প্রকাশ করা জরুরি, যাতে বিশ্বের সবাই এই অপরাধযজ্ঞ সম্পর্কে জানতে পারে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ ও সামরিক সংঘাতের ক্ষেত্রেই মানবতা বিরোধী অপরাধ ঘটে বলে সাধারণ মানুষ মনে করে থাকে, কিন্তু নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধ মানবতার বিরুদ্ধে নীরব অপরাধ তা মেনে নিতে হবে। এই অপরাধকে স্বীকৃতি দিতে হবে। ইরান এ ধরনের নীরব অপরাধযজ্ঞের শিকার হিসেবে নিষেধাজ্ঞা আরোপকারীদের মানবতা বিরোধী অপরাধের সনদ বিশ্ববাসীর সামনে প্রকাশ করবে। একই সঙ্গে ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের বিজয়ের কথাও তুলে ধরা হবে। রুহানি বলেন, এখন আমেরিকাই স্বীকার করছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আমেরিকার এই স্বীকারোক্তিই ইরানের জন্য বড় বিজয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলিদের পতাকা মিছিলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে তারা মসজিদুল আকসা সহ বাইতুল মুকাদ্দাসে ইসরায়েলি আগ্রাসন এবং তাদের পতাকা মিছিলের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিশাল মিছিলের ডাক দিয়েছে। মিছিলে ফিলিস্তিনিদের ব্যাপক উপস্থিতির আহ্বান জানানো হয়েছে ওই যৌথ বিবৃতিতে। আল জাজিরা নিউজ নেটওয়ার্ক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে জানিয়েছে, তারা আল আকসা ও আল কুদসের উপর ইহুদিবাদী আগ্রাসন কিছুতেই সহ্য করবে না এবং তারা কথার পরিবর্তে কাজের মাধ্যমে তাদের এই প্রতিশ্রুতি পূরণে সদা প্রস্তুত রয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে কোনোভাবেই চুপ থাকবে না বলে আবারও তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। আজ অধিকৃত বাইতুল মুকাদ্দাসে ইহুদিবাদী ইসরায়েলিরা পতাকা মিছিল করবে। ইসরায়েলের নয়া মন্ত্রিসভাও গতরাতে ওই পতাকা মিছিলের প্রতি সমর্থন জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে 25 ও 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে আসন্ন ঈদ উল আজহায় কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতেরও দাবি জানিয়েছে তারা। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ওলেমা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে দেশের 560টি মডেল মসজিদে সুদক্ষ জনবল নিয়োগ ও আসন্ন কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতেরও দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ওলেমা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি। তিনি বলেন, কওমি মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রগত মৌলিক পার্থক্য রয়েছে। কওমি মাদ্রাসা শিক্ষা প্রদানের সাথে সাথে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে, ফলে কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতেও অবদান রাখে। করোনার এই দুঃসময়ে যখন মানুষের খাদ্য সংকট চরমে, এমনি মুহূর্তে লাখো লাখো শিক্ষার্থীর খাদ্য ও আবাসন ব্যবস্থা বন্ধ করে রাখা অমানবিক। এসকল মানবিক ও সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে দেশের সকল কওমি মাদ্রাসা খুলে দেবার মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী, এতিম ও অসহায় মানুষের আবাসন ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। দেশে প্রায় 30 লাখ মসজিদের 10 লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকুরি বিধি এবং বেতন কাঠামো ঠিক করার দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। এ সময় সারা দেশে সম্প্রতি আটককৃত আলেমদের মুক্তিরও দাবি জানান তারা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবনকে বিজেপির দলীয় ভবনে পরিণত করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজ রাজ্যপালের দিল্লি সফরকে কটাক্ষ করে কুণাল ঘোষ আরও বলেন, রাজ্যপাল যখন দিল্লি যাচ্ছেন তখন রাজ্যপালের বলা উচিত কেন কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রাজ্যকে বঞ্চিত করে গেল যত রকম পাওনা, জিএসটি ইত্যাদি বিষয়ে। সব থেকে বড় কথা, কেন সঠিক সময়ে অক্সিজেন পাওয়া গেল না, ভ্যাকসিন পাওয়া গেল না, সেই কথাগুলোও বলা উচিত। কেন্দ্রীয় সরকারের কোভিড নীতির সম্পূর্ণ ব্যর্থতা, উনি সেগুলো নিয়ে কথা বলুন। শুধুমাত্র একেবারে বিজেপির এজেন্টের কাজ করছেন তিনি। উনি বিজেপির দলীয় ভবন তৈরি করেছেন রাজভবনকে বলেও মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভারতে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে আবেদনের শুনানি 2 সপ্তাহ পিছিয়েছে। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের কাছ থেকে সম্প্রতি নাগরিকত্বের আবেদন আহ্বান করেছে ভারত সরকার। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি 2 সপ্তাহ পিছিয়ে গেছে। আবেদনকারী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আইনজীবী কপিল সিব্বাল আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের হলফনামার জবাবি হলফনামা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। আজ আদালত এটি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, নাগরিকত্বের আবেদন 1955 সালের আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার 28 মে জারি করা আদেশের আওতায় নাগরিকত্বের আবেদনের কথা বিবেচনা করতে 13 জন জেলা কালেক্টরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। সরকার আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থী, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বী যারা বর্তমানে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের 13 জেলায় বাস করছেন, তাদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতে আবেদনকারী মুসলিম লীগ একে সংশোধিত নাগরিকত্ব আইন 2019 বা সিএএ বাস্তবায়নের একটি প্রচেষ্টা বলে বর্ণনা করেছে। এ প্রসঙ্গে গতকাল সোমবার আদালতে কেন্দ্রীয় সরকার তার দাখিল করা হলফনামায় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 28 মে জারি করা আদেশটি 2019 সালে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের সাথে সম্পর্কিত নয়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইহুদিবাদী ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেয়নি দেশটির বিক্ষোভ প্রতিবাদকারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভকারীরা কানাডার এই গুরুত্বপূর্ণ বন্দরে ইহুদিবাদী ইসরায়েলের কন্টেইনার জাহাজটি ভিড়তে দেয়নি। বন্দরে ইসরায়েলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে। উত্তর আমেরিকার দেশগুলোতে এর মধ্যে যে ব্লক দ্য বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইহুদিবাদী বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উত্তর আমেরিকার যুদ্ধবিরোধী লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন। তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরায়েলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান শেখ নাবিল কাউক বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনিদের জন্য কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছেন। কয়েকটি আরব দেশের সংগঠনের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে গতকাল নাবিল কাউক এ মন্তব্য করেন। প্রতিনিধি দলটি অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করে। নাবিল কাউক বলেন, এটি এখন প্রমাণিত সত্য যে ইহুদিবাদীরা হচ্ছে মুসলিম উম্মার প্রধান শত্রু আর আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইরান হচ্ছে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল বিরোধী গভীর প্রতিরোধ বলয়ের কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন ফিলিস্তিনি জনগণ, আল কুদস, আল আকসা মসজিদ এবং গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর এক নম্বর সমর্থক। বৈঠকে নাবিল কাউক পরিষ্কার করে বলেন, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মধ্যে যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে তা অমূল্য সম্পদ এবং এই ইস্যুটি এখন ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলে নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিন পরই এই মন্ত্রিসভা ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা বায়তুল মুকাদ্দাসে উগ্র ইহুদিদের পতাকা মিছিলের প্রস্তাব অনুমোদন করেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিন পর এই মন্ত্রিসভা ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে আজ পতাকা মিছিলের প্রস্তাব অনুমোদন করেছে। কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকরা পতাকা মিছিল বের করার ডাক দিয়েছে। কথা ছিল গত বৃহস্পতিবার ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করবে, কিন্তু ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর হুমকির কারণে ওই মিছিল বের করা থেকে উগ্র ইহুদিবাদীরা বিরত থাকে। এরপর ইসরায়েলের নতুন মন্ত্রিসভা এ ধরনের পতাকা মিছিলের অনুমতি দেওয়ার পর আবারও তারা বায়তুল মুকাদ্দাস এলাকায় মিছিল করার পদক্ষেপ নিয়েছে। উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার মাধ্যমে ফিলিস্তিনিদেরকে সমূলে উৎখাতের আহ্বান জানাবে বলে কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় কাঠামোর মূল নীতি নির্ধারণে বর্ণবাদ ও উগ্রবাদী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নীতি বা চেতনা ইসরায়েলের নতুন মন্ত্রিসভার জন্য সংকট হয়ে দাঁড়াবে এবং তাদেরকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে, ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা উগ্র ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পতাকা মিছিল বের করার জন্য যে অনুমতি দিয়েছে তার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের দৈনিক হারেটস লিখেছে, গাজা পরিস্থিতি এখনও থমথমে হয়ে আছে এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডাররা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েলের যে কোনো ক্ষুদ্র ভুলের প্রতিশোধ নিতে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। এ অবস্থায় ইহুদিদের পতাকা মিছিল আরেকটি যুদ্ধের সূচনা করতে পারে। এদিকে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলের মোকাবেলায় ফিলিস্তিনিদেরকে মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উস্কানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের নতুন মন্ত্রিসভা তাদের কার্যক্রম শুরুর একই সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন করেছে, যা কিনা ইসরায়েলের নতুন মন্ত্রিসভাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, দেশে হেফাজত ইস্যুতে কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ জাতীয় সংসদে বলেছেন, হেফাজতের ইস্যুতে কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। ফৌজদারি অপরাধে অপরাধী আলেম নামধারী ক্ষমতা লিপসু রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িতদেরই কেবল আইনের আওতায় আনা হয়েছে। এর আগে বিলটির উপরে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে আলেম ওলেমাদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে এর কঠোর সমালোচনা করেন এবং তাদের মুক্তি দাবি করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রেডিও তেহরানকে বলেন,
তাদেরকে চোর ডাকাতদের এবং সন্ত্রাসীদের মতো ট্রিট করাটা, এটা আসলে আলেমদেরকে অনেকটাই অবজ্ঞা করার শামিল এবং অসম্মান করার শামিল আমরা মনে করি।
দুর্নীতি দমন কমিশন কর্তৃক আলেমদের সম্পদের তদন্তের বিষয়ে প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন,
যে দুর্নীতির বিষয়টা দুদক থেকে এবং বিভিন্ন এজেন্সি থেকে যে সমস্ত বার্তা দেয়া হচ্ছে, এটাও আসলে একটা হয়রানিরই একটা অংশ। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার হচ্ছে, অনেকে পালিয়ে যাচ্ছে। পিকে হাওলাদার এরকম একজন লোক, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়ে চলে যাচ্ছে, বাংলাদেশের রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে এবং অনেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন রকম আমরা অভিযোগ পাচ্ছি। সেই সমস্ত ব্যাপারে তো সরকার এবং দুদকের তৎপরতাটা লক্ষণীয় না। সেটা বাদ দিয়ে আলেম ওলামা যাদের অ্যাকাউন্টে হয়তো 2-4 লাখ টাকাও খুঁজলে পাওয়া যাবে না, তাদের ব্যাপারে তদন্ত করাটা কি উদ্দেশ্যে, এটা তো আসলে স্বাভাবিকভাবেই অনুমেয় যে এটা একটা হয়রানির অংশ।
এছাড়া কয়েকদিন আগে একজন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের নিখোঁজ হবার ঘটনা প্রসঙ্গে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন একটি গুম সংস্কৃতি চালু হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের মতো একজন ইসলামী বক্তা গুম হবার ঘটনায় গোটা আলেম সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনে ইসরায়েলের নাভিশ্বাস শীর্ষক একটি আলোচনা।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, দখলদার ইসরায়েলের সাথে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের লজ্জাজনক পরাজয়ের পর হামাস ও ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নেতারা এই যুদ্ধে সহায়তা করার জন্য ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা চিঠিতে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেইও যুদ্ধের বিজয়ে ফিলিস্তিনিদেরকে অভিনন্দন জানান। তিনি বলেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরও বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েল আরও বেশি দুর্বল হয়ে পড়বে। সর্বোচ্চ নেতা বলেন, বর্বর ইসরায়েল শিগগিরই একথা উপলব্ধি করবে যে ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন মোকাবেলা করা সম্ভব নয়। সে কারণে এবার গাজা যুদ্ধের পর ইসরায়েলের পতনের দিন গণনা শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। এ সম্পর্কিত আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় এই অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর জন্য নবযুগের সূচনা করেছে। এ বিজয় এমন এক নয়া অধ্যায়ের সূচনা করেছে যা চূড়ান্ত বিজয়ের দিকে ফিলিস্তিনিদেরকে নিয়ে যাবে। ফিলিস্তিনিরা আরও বেশি উদ্দীপ্ত ও আশার আলো দেখতে পাচ্ছে। 12 দিনের যুদ্ধে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েল কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হলেও অধিকাংশ রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এবারের যুদ্ধে দখলদার ইসরায়েল এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছে, আর তা হচ্ছে নীল থেকে ফোরাত পর্যন্ত ইসরায়েলের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। তারা ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের শক্তির ভাষা উপলব্ধি করতে পারছে, যারা কিনা এতদিন ধরে ইসরায়েলি সেনাদের গুলির বিনিময়ে পাথর দিয়ে প্রতিরোধ করে এসেছে।
ফিলিস্তিনের অসহায় জনগণ 73 বছর ধরে ইসরায়েলি জুলুম, নির্যাতন ও আগ্রাসনের শিকার হয়ে আসছে। নিজের বাড়ি থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে, কিন্তু তারপরও তারা দখলদার এই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। পাথর মেরে প্রতিরোধ করার যুগ পেরিয়ে এসে ফিলিস্তিনিরা আজ নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানছে। আবাবিল পাখির বহন করা পাথর খণ্ড যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আজ নির্যাতিত ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নাভিশ্বাস উঠে গেছে। বাস্তবতা হচ্ছে, 73 বছর আগে দখলদারিত্বের মাধ্যমে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা এ অঞ্চলের ফিলিস্তিনি অধিবাসীদের উপর জুলুম, নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি আমূল পাল্টে গেছে এবং দখলদার এই শক্তি ক্রমেই পতনের দিকে ধাবিত হচ্ছে।
২০১৫ সালে দেয় এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ এল উজমা খামেনেই ইসরায়েলের পতনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন। সে সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আগামী 25 বছরের মধ্যে এ অঞ্চলে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। সর্বোচ্চ নেতার এ ভবিষ্যৎবাণী দ্রুতই ফলতে শুরু করেছে এবং সারা বিশ্ব দেখতে পাচ্ছে দখলদার ইসরায়েল আজ ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি গাজায় 12 দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয় এই সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল যে দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার একটি বড় প্রমাণ হচ্ছে অভিবাসী ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। গত বেশ কবছর ধরে লক্ষ্য করা যাচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আসা অবৈধ ইহুদি অভিবাসীরা এ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। একটি দেশ বা রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা থাকবে, যা হবে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ভিত্তি করে।
কিন্তু ইসরায়েল অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসা একটি দখলদার শক্তি, যাদের না আছে কোনো নিজস্ব জনগোষ্ঠী, না আছে কোনো নিজস্ব ভূমি। স্থানীয় ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েলি কর্মকর্তারা দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ইহুদিদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে এই অঞ্চলে এনে জড়ো করেছিল। কিন্তু এখানে এসে ইহুদিরা উল্টো চিত্র দেখতে পাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে এখানে আনা হয়েছে। সে কারণে অভিবাসী ইহুদিরা ধীরে ধীরে এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। খোদ ইসরায়েলের এক পরিসংখ্যানে দেখা গেছে, 1948 সাল থেকে 2015 সালের মধ্যে 7,20,000-এরও বেশি ইহুদি অভিবাসী এ অঞ্চল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনোই ফিরে আসেনি। 2018 সালেও বহুসংখ্যক ইহুদি এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে এবং 16,700 ইহুদি ইতোমধ্যে চলে গেছে।
দখলদার ইসরায়েল যে ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে তার আরেকটি প্রমাণ হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা। মাসের পর মাস ধরে ক্ষমতার দ্বন্দ্ব অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফলে রাজনৈতিক ও সামাজিক অক্ষয় চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে যতটা না জর্জরিত, অভ্যন্তরীণ সংকটে তার চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু ইসরায়েলিদের নিজস্ব কোনো জাতিসত্তার অস্তিত্ব নেই এবং বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদের মধ্যে জাতীয় ঐক্যের অভাব রয়েছে, সে কারণে ইসরায়েলের কর্মকর্তারা এটাকে তাদের অস্তিত্বের জন্য বিরাট হুমকি হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক অসন্তোষ গোলযোগ চরম আকার ধারণ করেছে, ফলে ভেতর থেকেই ইসরায়েল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
সামরিকভাবেও ইসরায়েল অনেক দুর্বল হয়ে পড়েছে। বহু বছর ধরে পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ইসরায়েলের সামরিক বাহিনীকে অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরেছে। এভাবে তারা আরবদের মধ্যে, বিশেষ করে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের সাম্প্রতিক রকেট ও ক্ষেপণাস্ত্র বর্ষণ পাশ্চাত্যের ওই প্রচারণাকে মিথ্যা প্রমাণিত করেছে, আর এটাও প্রমাণ করেছে ইসরায়েল কোনো অপরাজেয় শক্তি নয়। ইসরায়েল ভেবেছিল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহজেই ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত অত্যন্ত অপমানের সাথে তারা যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি সম্প্রতি বিশ্ব কুদস দিবসের ভাষণে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের 33 দিনের যুদ্ধ এবং গাজায় 22 দিন ও এরপর 8 দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর একের পর এক পরাজয়ের কথা উল্লেখ করে বলেছেন, এ থেকে বোঝা যায় ইসরায়েলের শক্তি খুবই দুর্বল। সর্বশেষ গাজায় 12 দিনের যুদ্ধেও ইসরায়েলের সামরিক দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর ধারাবাহিক বিজয় প্রমাণ করে দখলদার ইসরায়েল খুব শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে। তো শ্রোতা বন্ধুরা, ইসরায়েল যে ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। করোনা পরিস্থিতি দেখে SSC ও HSC পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বললেন শিক্ষামন্ত্রী ইত্তেফাক। নাসির ইউ মাহমুদ অমি সহ 5 জনকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ প্রথম আলো। মতামত পরিমনির কান্না অথবা নিখোঁজ ইসলামী বক্তা আবু তহা প্রথম আলো। পরিমনির মতো সৌভাগ্য হয়নি আবু তহার পরিবারের। দৈনিক যুগান্তর। রোহিঙ্গাদের অজ্ঞাতে ডাটা শেয়ারের অভিযোগ জাতিসংঘের বিরুদ্ধে মানবজমিন। 3টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। শুভেন্দু সাক্ষাতের পরই দিল্লি চললেন রাজ্যপাল, বৈঠক হতে পারে মোদি এবং শাহের সঙ্গে। আনন্দবাজার পত্রিকা। বাংলাকে পরাধীন করতে দেব না, বিজেপির বঙ্গভঙ্গ ষড়যন্ত্রে গর্জে উঠলেন মমতা। দৈনিক সংবাদ প্রতিদিন। মুকুলের লিস্টে 35, পাল্টা 50 জনকে নিয়ে রাজ্যভবনে শুভেন্দু আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর। চিত্রনায়িকা পরিমণি ও নিখোঁজ আবু তহার খবর বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে বিভিন্ন দৈনিকে। প্রথম আলোর একটি খবরের শিরোনাম, পরিমনির মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমিসহ গ্রেপ্তার পাঁচজন, তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়। যুগান্তরের খবরে বলা হয়েছে, পরিমনিকে ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদ সহ পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। প্রথম আলোর খবরটিতে লেখা হয়েছে, ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 8 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পরিমনির কান্না অথবা নিখোঁজ ইসলামী বক্তা, সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ তার মতামত কলামে প্রথম আলো পত্রিকায় লিখেছেন, পরিমনি যখন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে থানায় গিয়ে হয়রান হচ্ছিলেন, ঠিক তখন রংপুরের এক তরুণ ইসলামী বক্তা 3 সঙ্গীসহ নিখোঁজ হন। তাঁদেরও স্বজনরাও থানায় গিয়ে অভিযোগ দাখিল করতে ব্যর্থ হন। ওই একই সময়ে মধুপুরের ক্ষুদ্র জাতিসত্তার এক নারীকে বর্বরভাবে ধর্ষণ করে 3 মদ্যপ। কাছাকাছি সময়ে সাভারে ছুটির দাবিতে আন্দোলন করার সময় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ধাক্কা খেয়ে মারা যান 2 সন্তানের জননী জেসমিন। পরিমনির কান্না আমরা দেখেছি, কিন্তু জেসমিনের সন্তানদের কান্নার সামনে ক্যামেরা নিয়ে যাবে কে? কে ক্ষুদ্র জাতিসত্তার ওই নারীকে চিকিৎসা করাবে, সুবিচার দেবে? তরুণ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের স্ত্রী ও মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার কি কোনো কর্তৃপক্ষ আছে?
করোনা পরিস্থিতি দেখে SSC ও HSC পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত, বলেছেন শিক্ষামন্ত্রী। ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকে পরিবেশিত এই খবরে লেখা হয়েছে, চলতি বছরের SSC ও HSC পরীক্ষা হবে কিনা করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে গতকাল চলতি বছরের SSC ও HSC পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি আরও বলেন, 2021 সালের SSC ও HSC পরীক্ষার্থীদের জন্যে আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। এখন সেটিও যদি না হয় আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি।
দুর্যোগেও চাল উৎপাদন বেশি, দাম কমছে না। দৈনিক প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, গত বছর বর্ষার আগে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান, তারপর 4 দফা বন্যার আঘাত, আর এবছর আরেক দফা ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের নাকের সামনে দিয়ে চলে গেলেও উপকূল জুড়ে রেখে গেছে ক্ষত। এত সব আঘাত আর বিপদের মুখেও দেশের কৃষকরা আবারও চমকে দিয়েছেন বিশ্বকে। এবারও ইন্দোনেশিয়াকে টপকে বাংলাদেশ বিশ্বের তৃতীয় চাল উৎপাদনকারী দেশ হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে, কিন্তু চালের দাম কমছে না দেশে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। শুভেন্দু সাক্ষাতের পরই দিল্লি চললেন রাজ্যপাল, বৈঠক হতে পারে মোদী এবং শাহের সঙ্গে। এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দলবদল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সোমবারই একাধিক ইস্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে রাজ্যকে লাগাতার আক্রমণ করেই চলেছেন রাজ্যপাল। তার মধ্যেই 3 দিনের জন্য দিল্লি যাত্রা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রবিবারই রাজ্যের বিরোধী দল বিজেপি নেতাদের সঙ্গে রাজভবনে বৈঠক করেন তিনি। সেখানে ভোট পরবর্তী হিংসা, রাজ্যের আইন শৃঙ্খলা এবং দল ত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করে মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে তার কাছে অভিযোগ জানান গেরুয়া নেতৃত্ব।
বাংলাকে পরাধীন করতে দেব না, বিজেপির বঙ্গভঙ্গ ষড়যন্ত্রে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বঙ্গভঙ্গ ষড়যন্ত্র করছে বিজেপি। সোমবার এহেন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি, বললেন বাংলাকে পরাধীন করতে দেব না, বাংলাকে ভাগ করতে চাওয়ার উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষ। এদিকে টিকা নিতে চাইছেন না মুসলমানরা, বিতর্কিত মন্তব্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা টিকা নিতে চাইছেন না, করোনা টিকা নিয়ে তাদের মধ্যে ভুল ধারণা ও আশঙ্কা রয়েছে।
বিক্ষোভ দেখানোটা সন্ত্রাসবাদী কার্যকলাপ নয়। আদালতে জামিন দিল্লি দাঙ্গায় ধৃত তিনজনের, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন আনন্দবাজার লিখেছে, দিল্লি হিংসায় অভিযুক্ত এক ছাত্র এবং দুই গবেষককে জামিন দিল আদালত। হিংসার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র করার অভিযোগে গত বছর ওই তিনজনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। আজ দিল্লি হাইকোর্ট ওই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব নাকচ করে দিয়েছে। সেই সঙ্গে স্পষ্ট ভাষায় দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছে, সংবিধান মেনে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো মানেই সেটা সন্ত্রাসবাদী কার্যকলাপ নয়। আদালত জানিয়েছে, সরকারকে বুঝতে হবে কোনটা প্রতিবাদের অধিকার আর কোনটা জঙ্গি কার্যকলাপ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্পের আসর।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
ইরানের ঐতিহ্যবাহী এসব গল্প সমকালকে ধারণ করে হয়ে উঠেছে কালোতীত, সুতরাং সকল গল্পই বলতে গেলে সর্বকালেই সমসাময়িক। আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য।
মজার ব্যাপার হলো এসব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। আমরা সেসব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এই আসরে আপনাদের সঙ্গে থাকব বলেছি। আজও তেমনি একটি গল্প শোনাব আপনাদের। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
প্রাচীনকালে এক রাজা ছিল, সে মোটামুটি ন্যায় নীতিবান ছিল, সুশৃঙ্খল জীবনযাপন করত সে। রাজার আশেপাশেরও কেউ যদি ছোটখাটো ভুল ত্রুটি করত যথাযোগ্য বিচারের ব্যবস্থা করত, এমনকি প্রয়োজন মনে করলে কারাগারে বন্দি করে রাখত। এই রাজার কজন মন্ত্রী ছিল, তাদেরই একজন ছিল জ্ঞানী এবং দয়ালু প্রকৃতির। সৃষ্টির খেদমত আর স্রষ্টার শুক্রিয়া আদায় করতে তার জুড়ি ছিল না, কিন্তু যত ভালো মন্ত্রী হোক না কেন মানুষ তো ভুলচুক হয়েই থাকে, তাই নিজের কাজের ক্ষেত্রে যে অবহেলা একেবারে ছিল না তা বলা যাবে না। যদিও কোনোরকম অসৎ উদ্দেশ্য ছিল না তার, তবুও অনেক সময় রাজার আদেশের খেলাপ কাজও করে বসত। এরকম একবার রাজার আদেশের খেলাপ কাজ করার কারণে রাজা ভীষণ খেপে যায়। বিগত দিনে মন্ত্রী যত ভালো কাজ করেছিল একটি মাত্র ভুলের কারণে রাজা সেসবের কথা বেমালুম ভুলে যায়।
রাজা আদেশ দেয় মন্ত্রীর মাল সামানা যেন বাজেয়াপ্ত করা হয় এবং তাকেও যেন কারাগারে বন্দী করে রাখা হয়। রাজার আদেশ মানে তো অলঙ্ঘনীয় ব্যাপার। মন্ত্রীর সহকর্মীরা এই অবস্থা দেখে ভাবল, কোনোদিন তো তার মাঝে খারাপ কিছু দেখিনি, অথচ ছোট্ট একটি ভুলের জন্য তাকে এত বড় মাশুল দিতে হচ্ছে, ব্যাপারটা তো ঠিক হচ্ছে না। সেজন্য অন্যান্য মন্ত্রী মিলে মধ্যস্থতার চেষ্টা করল। তারা বাদশাকে বলল, অতীতের ভালো গুণগুলোর কথা স্মরণ করে যেন আজকের ভুলটা মাফ করে দেয়। কিন্তু রাজা তার সিদ্ধান্তে অনড়, কোনোভাবেই ক্ষমা করল না রাজা। তাই বহুদিন মন্ত্রীকে কারাগারে কাটাতে হল। ইতোমধ্যে আস্তে আস্তে সবাই তার কথা ভুলেও গেল। হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যে তার জীবনের মোড়ই পাল্টে গেল। বিরতির পর শুনব বাকি গল্প।
ঘটনাটা হল, পার্শ্ববর্তী দেশের বাদশাহ কারাবন্দী মন্ত্রীকে একটা চিঠি লিখল। ওই চিঠি কারাগারে মন্ত্রীর হাতে গেল। চিঠিতে প্রতিবেশী দেশের রাজা লিখেছিল, তোমার দেশের রাজা তোমার মূল্য বুঝল না, সে লবণ খেয়ে লবণদানিটা ভেঙে ফেলে। তোমার মতো সৎ আদর্শবান ও জ্ঞানী গুণী একজন মন্ত্রীর মর্যাদা যে কি সেটা তার জানা নেই। তোমার মতো একজন নিরপরাধ মানুষ কারাগারে কাটাবে এটা আমার সহ্য হচ্ছে না। আমি কিছু একটা না করে পারছি না, সে কারণেই আমি তোমার জন্য একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাবটা হলো, তুমি রাজি থাকলে, মানে সম্মত হলে, আমি তোমাকে কারাগার থেকে মুক্ত করব এবং আমার দেশে নিয়ে আসব তোমাকে। আমার দেশে তুমি খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না তোমার। উজির ভালো করে চিঠিটা পড়ল এবং যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিয়ে ওই চিঠির জবাবও লিখল। তার চিঠিটা একজন পত্রবাহককে দিল যাতে প্রতিবেশী দেশের বাদশার হাতে পৌঁছে দেয়।
এদিকে কারারক্ষীদের একজন এই চিঠি আদান প্রদানের বিষয়টা গভীরভাবে লক্ষ্য করল। ওই কারারক্ষী কিন্তু জানতো না চিঠিতে কি লেখালেখি হচ্ছে। সে চিন্তা করল, নিশ্চয়ই প্রতিবেশী দেশের পক্ষে এই মন্ত্রী গোয়েন্দাগিরি করছে। কারারক্ষী তাই দেরি না করে বাদশার কানে খবরটা পৌঁছায় দিতে গিয়ে বলল, হে ন্যায় নীতিবান রাজা, তোমার সাবেক মন্ত্রী তো কারাগারে বসেও জঘন্য কাজ করে যাচ্ছে। রাজা জানতে চাইল, কি জঘন্য কাজ করছে সে? কারারক্ষী বলল, সে প্রতিবেশী দেশের পক্ষে গোয়েন্দাগিরি করছে। আমি দেখেছি সে একটা চিঠি লিখে পত্রবাহকের হাতে দিয়েছে প্রতিবেশী দেশের রাজাকে দেওয়ার জন্য। রাজা এ কথা শুনে ভীষণ রেগে গেল। আদেশ দিল, এই অভিযোগ সত্য কি মিথ্যা তা যেন যাচাই করে তাকে জানানো হয়। সঙ্গে সঙ্গে একদল চলে গেল পত্রবাহকের কাছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে এলো রাজার কাছে। আবার একটু মিউজিক বিরতি নিচ্ছি।
রাজা পত্রবাহকের কাছ থেকে মন্ত্রীর লেখা চিঠিটা নিয়ে পড়ল। মন্ত্রীর চিঠিতে পার্শ্ববর্তী দেশের রাজার উদ্দেশ্যে লিখেছে, তোমার সহানুভূতি ও অনুগ্রহের জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করতে পারছি না, কেননা আমি এই দেশের এই খানদানের নিয়ামত খেয়ে বড় হয়েছি। সামান্য কষ্টের কারণে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না। এই চিঠি পড়ে রাজা বুঝতে পারল যে তার কারাবন্দী জ্ঞানী গুণী মন্ত্রী তো নিজের দেশের সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করেই নি, বরং প্রতিবেশী রাষ্ট্রের রাজার আমন্ত্রণের জবাবে খুব সম্মানের সাথেই অসম্মতি জানিয়েছে। এমনভাবে জবাব দিয়েছে মনে হবে তাকে যেন এই মর্মে উপদেশ দিয়েছে যে এরকম আমন্ত্রণ আর কাউকে যেন না জানানো হয়, কারণ কোনো সম্ভ্রান্ত এবং স্বাধীনচেতা মানুষই নিজের বন্দী জীবন থেকে মুক্তি পাবার লোভে এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের লোভে নিজের দেশ মাটি ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না।
রাজা এইসব কথা পড়ে নিজেকে খুব গর্বিত ও সম্মানিত বোধ করল এই ভেবে যে এরকম আত্মোপলব্ধি আর সত্যের অনুভূতি ও বোধ সম্পন্ন মন্ত্রীটি তারই, অন্য কারো নয়। সঙ্গে সঙ্গে আদেশ দিল মন্ত্রীকে যেন প্রচুর পরিমাণ নিয়ামত দেওয়া হয় আর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার পর মন্ত্রীর কাছে রাজা তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। সৎকর্মপরায়ণ মন্ত্রীকে আবারও তার আগের পদ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল, তার বাজেয়াপ্ত করা মালামালও ফেরত দেওয়া হল। এভাবেই মন্ত্রী পুনরায় জনগণের সেবায় লেগে গেল।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। নিজেদের তৈরি করোনার টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, শিগগিরই অনুমতি পাচ্ছে আরও দুটি টিকা। বায়তুল মুকাদ্দাসে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল আজ, উস্কানিমূলক যে কোনো তৎপরতা মোকাবেলায় প্রস্তুত ফিলিস্তিনিরা। বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান। দাবি উঠেছে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতেরও। এবং ভারতে শুধু অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে। সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের শুনানি পিছিয়েছে দুই সপ্তাহ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।